বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোস্ত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও শর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 21 আগস্ট, 6 ভাদ্র এবং ফার্সি 30 মুরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান, দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে তালেবানের উত্থানে মধ্য এশিয়ার দেশগুলোতে উদ্বেগ এবং বাংলাদেশে 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা, নির্মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, তেল পাঠানোর জন্য ইরানকে ধন্যবাদ জানালেন লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম, ট্যাঙ্কারের সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি। আটক অর্থ ফেরত দিতে আমেরিকার প্রতি তালেবানের আহ্বান, আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি না করতে পুতিনের পরামর্শ। 21 আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ, আইএসআইএ কে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চ। এবং আলিগড়ের নাম পরিবর্তনের পর এবার মির্জাপুর জেলার নাম পাল্টানোর দাবি তুলেছে ভারতের শাসক দল বিজেপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র থেকে লেবাননের উদ্দেশ্যে যে তেল ট্যাঙ্কার পাঠানো হয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম শেখ আহমদ আল কাতান। বৃহস্পতিবার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, ইরান থেকে তেল ভর্তি ট্যাঙ্কার লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি ট্যাঙ্কারকে লেবাননের ভূখণ্ড হিসেবে উল্লেখ করেছিলেন। এ সম্পর্কে শেখ আহমদ আল কাতান বলেন, আমরা সবাই শুনেছি ইরান থেকে লেবাননের দিকে তেল ভর্তি জাহাজ আসছে। আমরা বলছি সমুদ্রে এই জাহাজ লেবাননের ভূখণ্ড, ফলে এই জাহাজে হামলার আগে শত্রুদেরকে লাখবার চিন্তা করতে হবে। লেবাননের আন নাসরা অনলাইন পত্রিকা এ খবর দিয়েছে। লেবাননের সুন্নি আলেম আরও বলেন, যে কোনো দেশ আমাদের সহযোগিতা পাঠাবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাব। এখন আমরা ইরানকে ধন্যবাদ জানাচ্ছি। ইরান থেকে তেল ভর্তি ট্যাঙ্কার যাওয়ার ব্যাপারে লেবাননের হিজবুল্লাহ নেতা ঘোষণা দেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি এক টুইটার বার্তায় যে নেতিবাচক মন্তব্য করেছেন তার সমালোচনা করেন আহমদ আল কাতান। আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেওয়া অত্যন্ত অন্যায়। আফগান বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে, আমেরিকায় থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেওয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় তালেবান এ মন্তব্য করেন। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আমেরিকা ও আইএমএফ এর ঘোষণা অত্যন্ত অন্যায় ও অবিচারের সামিল, কারণ এই মুহূর্তে আফগানিস্তানের পুনর্গঠনের জন্য আমাদের অর্থ প্রয়োজন। তিনি আফগানিস্তানের জনগণের দাবি ও আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। মার্কিন ব্যাংকে থাকা আফগানিস্তানের প্রায় $1,000 কোটি জব্দ করেছে ওয়াশিংটন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানে পশ্চিমা দেশের মূল্যবোধ চাপিয়ে দেওয়ার নীতির কড়া সমালোচনা করেছেন। আফগানিস্তান থেকে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আকস্মিকভাবে মার্কিন সেনা প্রত্যাহার করার পর দেশটি যখন তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে, তখন প্রেসিডেন্ট পুতিন একথা বললেন। গতকাল জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন তাঁর ভাষায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের উপর পশ্চিমা দেশগুলোর মূল্যবোধ চাপিয়ে দেওয়ার দায়িত্ব জ্ঞানহীন নীতির সমালোচনা করেন। তিনি বলেন, আপনারা কেউ বাইরে থেকে আপনাদের নিজেদের রাজনৈতিক মানদণ্ড এবং নিত্যদিনের আচার ব্যবহার আফগান জনগণের উপর চাপিয়ে দিতে পারেন না। পুতিন বলেন, তালেবান গেরিলারা এখন প্রায় পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে এবং এটিই এখন বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে এখন আমাদেরকে অবশ্যই আফগানিস্তানের ধ্বংস ঠেকাতে কাজ করতে হবে। একই সঙ্গে আফগানিস্তান থেকে শরণার্থীর নামে যাতে কোনো সন্ত্রাসী প্রতিবেশী দেশগুলোতে ঢুকে পড়তে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার পুনরাবৃত্তি ঠেকাতে জাতিসংঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক সরকার। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে লেখা এক চিঠিতে এই আহ্বান জানান। চিঠিতে বলা হয়েছে, জাতিসংঘ সনদের ভিত্তিতে সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দায়িত্ব রয়েছে বিশ্ব সংস্থার। চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলের দখলদার কর্তৃপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পূর্বাংশ থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক এবং হোমস শহরের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং চূড়ান্ত পরাজয়ের মুখে থাকা তাকফিরি সন্ত্রাসীদের মনোবল চাঙ্গা রাখতে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালাচ্ছে। চিঠিতে বলা হয়েছে, সিরিয়ার জনগণ, সশস্ত্র বাহিনী এবং তাদের মিত্ররা দায়েশ এবং আন নুসরার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরাজিত করার যে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে, তা থেকে পিছু হটাতে পারবে না ইসরায়েলি হামলা। এদিকে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্ক এবং হোমস শহরের উপর যে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল, তার মধ্যে ২২টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক বাহিনীর রিকনসিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্লাদিমির কুলিত এ ঘোষণা দেন। বৃহস্পতিবার লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের ৬টি বিমান থেকে সিরিয়া অভিমুখে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সিরিয়া রাশিয়ার দেয়া পানৎসির এবং বাল্ক M2 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কারভাবে জানা না গেলেও লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হিজবুল্লাহ যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে ইসরায়েলে হামলা চালিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়ে ২৫৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ৭১ গণহত্যা থেকে শুরু করে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI জড়িত দাবি করে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট।
৭১ গণহত্যা, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার জড়িত থাকার কথিত অপরাধে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অন্যথায় আন্তর্জাতিক অপরাধ আদালতে পাকিস্তানের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান সহ কঠোর আন্দোলনে যাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ শনিবার সকাল ১১টায় গুলশানস্থ পাকিস্তান দূতাবাসের সামনে এ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। মানববন্ধন শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরে প্রেরিত স্মারকলিপি গ্রহণ করেছে গুলশান ডিপ্লোম্যাটিক জোনের DC আশরাফুল ইসলাম। মানববন্ধনে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, পাকিস্তান জঙ্গিবাদের মদতদাতা হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চালাচ্ছে। পাকিস্তানকে অবিলম্বে বাংলাদেশের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনে নামবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন বলেছেন, একাত্তরের পরাজিত হওয়ার প্রতিশোধ নেবার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর জিয়া মোস্তাক চক্রকে দিয়ে পাকিস্তান 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি অপশক্তির ষড়যন্ত্র এখনও চলমান। এরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চলমান রেখেছে। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে বিএনপি জামাত জঙ্গি অপশক্তিকে মদত দেওয়ার অপরাধে পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তানের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবিও জানিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চ।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত। আপনাদের শুনছিলেন ঢাকা থেকে আব্দুর রহমান খানের রিপোর্ট। দেশে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও নতুন করে মারা গেছেন 120 জন। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল 25,143 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন 3,991 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত 14,57,194 জন। এদিকে কোভিড মহামারীর মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষায় বলেন, মহামারীর প্রথম থেকেই চীন বাংলাদেশকে অনেক সহযোগিতা করেছে। এরপর মহামারীর মধ্যে দুদেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাব পাশের পর এবার মির্জাপুর জেলার নাম পরিবর্তনের দাবি তুলেছে বিজেপি। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের আলিগড় ও মঈনপুরের নাম পরিবর্তনের প্রস্তাব পাশের পরে এবার মির্জাপুর জেলার নাম পরিবর্তনের দাবি উঠেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে ওই বিষয়ে একটি সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। মির্জাপুর জেলা কালেক্টরেটে ভারতীয় সবর্ণ সংঘের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে চিঠি লিখে মির্জাপুর জেলার নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল নগর করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আজ শনিবার পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ডক্টর নাজিবা রহমান রেডিও তেহরানকে বলেন,
এর আগে অনেকগুলো জায়গার নাম পরিবর্তন করেছেন এবং এখনো দাবি চলেছে বিভিন্ন জায়গার নাম পরিবর্তনের, যেমন মির্জাপুরের নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল নগর। এইসব ধরনের কাজ ভারতবর্ষের সচেতন সমাজ প্রগতিশীল কাজ হিসেবে মেনে নেয় না এবং ভারতবর্ষ তথা বিশ্বের যারা প্রগতিশীল চিন্তাবিদ তারা এটাকে একটা নেতিবাচক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে,
বলছিলেন মালদহ জেলার কালিয়াচক কলেজের প্রিন্সিপাল ডক্টর নাজিবা রহমান। সবর্ণ সংঘের কর্মকর্তা অবদেশ সিং বলেন, বাইরে অন্য রাজ্যে মির্জাপুরকে কেউ জানে না, আমরা যখন বিন্ধ্যাচলের নাম বলি তখন সবাই এই নামে জানে। ভারতীয় সবর্ণ সংঘ বলেছে জেলার নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল করা উচিত। ভারতীয় সবর্ণ সংঘের জাতীয় সহসভাপতি অবদেশ সিং বলেন, আমরা জেলা প্রশাসকের অফিসে এসেছি, আমরা মির্জাপুরের নাম পরিবর্তন করে বিন্ধ্যাচল নগর বা বিন্ধ্যাচল ধাম করার দাবি জানাচ্ছি, মুখ্যমন্ত্রীকেও ওই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
পাকিস্তানের ভেতর দিয়ে সড়ক পথে আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান। ইরানের বার্তা সংস্থা তসনিম জানিয়েছে, তালেবান এমন সময়ে এই পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন, তালেবান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানান। আফগানিস্তানের নিরপেক্ষ কোন সূত্র থেকে ভারতীয় কর্মকর্তার এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করার যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে তা এই গোষ্ঠী বাস্তবায়ন করবে বলে ইসলামাবাদ আশা করছে। জেনারেল বাজওয়া গতকাল পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি সামরিক ক্যাডেট কলেজ পরিদর্শনে গিয়ে এক বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, আফগানিস্তানের অস্থিতিশীলতা ও গোলযোগের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে যেসব বক্তব্য দেওয়া হয় সে ব্যাপারে ইসলামাবাদ নীরব থাকবে না। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া হবে কিনা সে ব্যাপারে শিগগিরই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুব শপথ নিয়েছেন। গত এক সপ্তাহের রাজনৈতিক ডামাডোলের মধ্যে তিনি আজ দেশের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে সরকার গঠনের জন্য যখন বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে, তখন মধ্য এশিয়ার কোনো কোনো দেশের সরকার আফগানিস্তানের নতুন সরকারের কর্মকাণ্ডের ব্যাপারে আতঙ্কের মধ্যে আছে। তাদের এই আতঙ্কের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে সরকার গঠনের জন্য যখন বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে, তখন মধ্য এশিয়ার কোনো কোনো দেশের সরকার আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে এখনও সন্দেহের মধ্যে ডুবে আছে। এসব দেশের সরকার প্রধানরা তালেবান গোষ্ঠীর অতীত কর্মকাণ্ডের কারণে এখনও আতঙ্কের মধ্যে আছে। বিশেষ করে আফগান সরকারে তালেবানের উপস্থিতির কারণে মধ্য এশিয়া জুড়ে উগ্রপন্থার বিস্তার ঘটতে পারে বলে তাদের আশঙ্কা। এমন সময় তাদের উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে যখন তালেবান মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানকে নিয়ে এ অঞ্চলের প্রতিবেশী কোনো দেশের দুশ্চিন্তার কিছু নেই। এদিকে কাতারের রাজধানী দোহায় নিযুক্ত তালেবান প্রতিনিধি মোহাম্মদ নাইম ভার্দাক আল জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তালেবান সরকার আফগানিস্তানে স্বাধীন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে যাতে জনগণের সমস্যা ও চাহিদা মেটাতে পারে এবং তাদের সেবা করতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, তালেবানদের এই বক্তব্য সত্ত্বেও আফগান জনগণ এবং মধ্য এশিয়ার সরকারগুলো মনে করে তালেবানরা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা হাতে পাওয়ায় তারা এখন তাদের উগ্র চিন্তাভাবনাগুলো সমাজে বাস্তবায়ন করবে। এই উদ্বেগের কারণে মধ্য এশিয়ার সরকারগুলো সম্প্রতি রাশিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এসব আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তান সংলগ্ন মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্ত এলাকায় যদি নিরাপত্তাহীনতা বা উত্তেজনা সৃষ্টি হয় এবং এ দেশগুলোর মধ্যেও যদি উগ্রপন্থীদের বিস্তার লাভ করে, তাহলে যেন রাশিয়ার কাছ থেকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা পাওয়া যায়। তবে এই উদ্বেগ ও উত্তেজনা সত্ত্বেও সম্প্রতি তালেবানরা উগ্র তাকফিরি গোষ্ঠী যেমন দায়েশ বা আইএস, জাভাতুন নুসরা, আল তাহারির সহ অন্য উগ্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অত্যন্ত বিপজ্জনক ও তাদেরকে তালেবান বিরোধী হিসেবে অভিহিত করেছে। গত ২০ বছরে আফগানিস্তানে দুর্নীতি বেড়েছিল, তবে আশরাফ গনি সরকারের এই অবস্থার জন্য দায়ী ছিল মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো এবং শেষ পর্যন্ত তালেবানরা ক্ষমতা নিতে সক্ষম হয়। এ অবস্থায় মধ্য এশিয়ার দেশগুলোর উদ্বেগ তালেবানরা কিভাবে দূর করবে সেটাই এখন দেখার বিষয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় সমাবেশে গ্রেনেড হামলার জন্য তৎকালীন বিএনপি জামা জোট সরকারকে আবারও দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় সমাবেশে গ্রেনেড হামলার জন্য তৎকালীন বিএনপি জামা জোট সরকারকে আবারও দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 21 আগস্ট গ্রেনেড হামলার 17তম বার্ষিকী উপলক্ষে আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের সহযোগিতা না থাকলে এমন হতে পারে।
এই আহত অবস্থা মানুষ যখন পড়ে ছটফট করছে তখন কিন্তু কোনো পুলিশ কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য, উল্টো পুলিশ এসে লাঠিচার্জ শুরু করলো। যারা আক্রমণকারী এদেরকে রক্ষা করা, এদেরকে রেস্কিউ করার জন্যই এই টিয়ার গ্যাস মারা এবং এই লাঠি। একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না।
শেখ হাসিনা আরো বলেছেন, ডিজিএফআই, এনএসআই সহ গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সবাই এর মধ্যে জড়িত ছিল। 21 আগস্টের গ্রেনেড হামলা প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রশিদ জানিয়েছেন, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছিল।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে আবার একটি নেতৃত্ব শূন্য অবস্থায় সংগঠনকে নষ্ট করার জন্যই এই পরিকল্পনাটা ছিল বলে সবকিছু মিলিয়ে যদি আমরা বিশ্লেষণ করি সেটাই।
দীর্ঘ 14 বছর পর 2018 সালের অক্টোবরে গ্রেনেড হামলা মামলার নিম্ন আদালতে রায়ের পর মামলাটি এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। নিম্ন আদালতের রায়ে বিএনপি জামাত জোট আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, গোয়েন্দা সংস্থার তৎকালীন 2 শীর্ষ কর্মকর্তা সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার রায় প্রসঙ্গে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিপক্ষের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের জড়িয়ে চার্জশিট দিয়ে এই রায় দেওয়া হয়েছে। অবশ্যই তারা এ নিয়ে উচ্চ আদালতে লড়বেন।
এই মামলাটির খুব দ্রুততম সময়ের মধ্যেই এটা ডেথ রেফারেন্স রেকর্ড হয়েছে এবং পেপার বুক প্রস্তুত করা হয়েছে। জনাব লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান, হারিফ চৌধুরী, এইসব নেতৃবৃন্দদেরকে যাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং শুধু রাজনৈতিকভাবে হয়রানি করবার জন্যই তাদেরকে এই মামলায় চার্জশিটভুক্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে সরকার পক্ষের প্রধান আইনজীবী জানিয়েছেন, মামলাটি উচ্চ আদালতে উপস্থাপনের জন্য তারা প্রস্তুত হয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে ইরান ভ্রমণ শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত কয়েকটি আসর থেকে আমরা দক্ষিণ পূর্ব ইরানে বেড়াচ্ছি। এখানকার সবচেয়ে বড় প্রদেশ সিস্তান ও বেলুচিস্তানের দৈর্ঘ্য 1,81,578 বর্গ কিলোমিটার। বলেছিলাম যে নাম থেকেই বোঝা যায় প্রদেশটি দুটি ভাগে বিভক্ত, একটি সিস্তান এবং অপরটি বেলুচিস্তান। এর মধ্যে আমরা সিস্তানের সঙ্গে খানিকটা পরিচিত হবার চেষ্টা করেছি। আজ আমরা যাব প্রদেশের দ্বিতীয় অংশ অর্থাৎ বেলুচিস্তানের দিকে।
ইরানের দক্ষিণ পূর্ব প্রান্তের শেষ সীমানা নির্ধারিত হয়েছে বেলুচিস্তান প্রদেশের মাধ্যমে। বেলুচিস্তানের উত্তর প্রান্ত মিলেছে সিস্তান এবং আফগানিস্তানের সাথে, পূর্ব প্রান্ত মিলেছে পাকিস্তানের সাথে। এর দক্ষিণে হল ওমান সাগর আর পশ্চিমে কেরমান প্রদেশ। দক্ষিণ পূর্ব ও কেন্দ্রীয় ইরান জুড়ে বিস্তৃত পর্বতমালা বেলুচিস্তানের সাথে গিয়ে মিশেছে, যার ফলে বেলুচিস্তান অঞ্চলটি বেশ উঁচু। বেলুচিস্তানের উঁচু এলাকাগুলোর মধ্যে জাবালে পীর সুরান পর্বতমালা, মালিক সিয়কুহ, মির্জাবেকুহ, তাফতান পর্বতমালা এবং বাজমান পর্বতমালার নাম করা যায়। বিস্তারিত আলোচনায় যাওয়া যাক, আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
ওমান সাগরের সাথে দূরত্ব ভেদে এবং আঞ্চলিক উচ্চতার তারতম্যের কারণে বেলুচিস্তানের আবহাওয়ায় ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। এলাকার এই আবহাওয়াগত বৈচিত্র্য কিংবা বৈপরীত্য সত্যি বিস্ময়কর। আবহাওয়াগত বৈচিত্র্যের দিক থেকে বেলুচিস্তানকে চার ভাগে ভাগ করা যেতে পারে। এক, শুষ্ক আবহাওয়াময় অঞ্চল। এই ভাগে পড়বে তাফতান পার্বত্য উপত্যকা অঞ্চল। এখানে আবহাওয়া মোটামুটি নাতিশীতোষ্ণ, কারণ এ এলাকায় রয়েছে অনেকগুলো ঝর্ণা। দুই, দিবারাত্রির আবহাওয়াগত ব্যাপক তারতম্যপূর্ণ নাতিশীতোষ্ণ অঞ্চল। এ শ্রেণীতে পড়বে জাহেদান, খস এবং এই দুই শহরের মধ্যবর্তী গ্রামগুলো। তিন, দিবারাত্র ব্যাপক তপ্ত আবহাওয়াময় অঞ্চল। ইরান শহর থেকে শুরু করে দক্ষিণ দিকের এলাকাগুলো এই শ্রেণীভুক্ত। চার, সমুদ্র উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলের আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র। তিস ও চবাহার এবং কোনার্ক বন্দরগুলো এই শ্রেণীভুক্ত।
বেলুচিস্তান ইরানের উর্বর এলাকাগুলোর মধ্যে অন্যতম, তবে পানির স্বল্পতার কারণে এখানকার সব এলাকা কৃষিকাজে ব্যবহৃত হচ্ছে না। আবহাওয়াগত তারতম্যের কারণে মোটামুটি সব ধরনের শস্যই এখানে উৎপন্ন হয়। সুমাত্রা দ্বীপের রবার গাছের মতো, এমনকি বাংলাদেশি আম গাছ, ডুমুর গাছের মতো বড় বড় গাছও এখানে দেখতে পাওয়া যায়। এসব ছাড়াও বিভিন্ন ফসল যেমন গম, যব, চাউল ইত্যাদিও এখানে উৎপন্ন হয়। তবে বাগানে উৎপন্ন ফলফলাদির মধ্যে রয়েছে খুরমা খেজুর, কলা, আম, নারিকেল, জৈতুন এবং কমলা জাতীয় সব ধরনের ফল। বেলুচিস্তান লুত মরুভূমির পাশে হওয়ায় এখানে বায়ু প্রবাহ প্রায় সবসময় বেশি থাকে, তবে বছরের বিভিন্ন ঋতুতে বায়ু প্রবাহের পরিবর্তনের ফলে বাতাসের উষ্ণতা এবং আর্দ্রতার পরিমাণ বাড়ে কমে। এ নিয়ে আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর। বিরতির পরও আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। বলছিলাম বেলুচিস্তানের বায়ুপ্রবাহ প্রায় সবসময় বেশি থাকে, তবে বছরের বিভিন্ন ঋতুতে বায়ুপ্রবাহের পরিবর্তনের ফলে বাতাসের উষ্ণতা এবং আর্দ্রতার পরিমাণ বাড়ে কমে। যেমন উত্তরে বাতাসের প্রবাহ মোটামুটি বসন্ত এবং শরতে অনুভূত হয়। এই বাতাস সিস্তান হ্রদের আর্দ্রতাসহ বয়ে যায় বলে তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। তবে গ্রীষ্ম ঋতুতে বাতাসে উষ্ণতার মাত্রা এত বৃদ্ধি পায় যে স্থানীয় লোকজন ছাড়া ওই আবহাওয়া সহ্য করা কঠিন। আবার শীতকালে আর্দ্রতার মাত্রা কখনো কখনো এত বেশি কমে যায় যে এর ফলে তুষারপাত ঘটে। স্বাভাবিকভাবেই এ সময়ে আবহাওয়া থাকে ভীষণ ঠান্ডা। অন্যদিকে দক্ষিণা বাতাস সমুদ্রের আর্দ্রতা নিয়ে এসে বৃষ্টিপাত ঘটায়, যার ফলে দেখা দেয় বন্যা।
আর এই বন্যার কারণে এখানে উর্বর পলি এসে জমে। ওই পলিতে সবুজ গাছগাছালি আর তৃণ যেমন সৃষ্টি হয়, তেমনি খেজুর বাগান আর কৃষিক্ষেত্রেরও উন্নতি ঘটে। বেলুচিস্তান শিকার করার জন্য উত্তম একটি এলাকা বলা যায়। ইরানের মধ্যে শিকারের জন্য শ্রেষ্ঠ একটি এলাকা হল বেলুচিস্তান, কেননা এখানে রয়েছে জনমানবশূন্য জঙ্গলাকীর্ণ বিস্তীর্ণ এলাকা। বিরল প্রজাতির বিচিত্র পশু পাখির বাস রয়েছে এখানে। বেলুচিস্তানের বিখ্যাত কিছু পাখি হল কাবক, এটি তিতির জাতীয় পাখি, তিহু, এই পাখিটিও তিতির জাতীয়, তবে তিতিরের চেয়ে একটু ছোট। রংটা ধূসর হলুদ, বুকের নিচে একটুখানি কালো। এই পাখির মাংস বেশ সুস্বাদু। মিনা, কোয়েল, রাজহাঁস, পাতিহাঁস এবং আরও অনেক জাতের পাখি, এ নিয়ে আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর। বিরতির পরও আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। বলছিলাম বেলুচিস্তানের বিরল প্রজাতির বিচিত্র পশু পাখির কথা। শিকারী প্রাণীও এখানে এত বেশি দেখতে পাওয়া যায় যে ইরানের অন্যান্য অঞ্চলে তা বিরল। শিকারী প্রাণীর মধ্যে রয়েছে ভালুক, চিতাবাঘ, নেকড়ে, শেয়াল ইত্যাদি। বেলুচিস্তানি হরিণ এখানে প্রচুর দেখতে পাওয়া যায়। বেলুচিস্তানের অধিবাসীরা বেশ কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী এবং অনাড়ম্বর জীবনযাপনকারী। এরা বিপদ আপদে এত বেশি ধৈর্যশীল যে বোধহয় সমগ্র ইরানে তার জুড়ি মেলা ভার।
বিশ্বস্ততা, অতিথিপরায়ণতা, মহত্ব, দানশীলতায় বালুচদের ঐতিহ্য প্রবাদতুল্য। বিশেষ করে অতিথিপরায়ণতা এদের প্রকৃতিগত। বালুচদের সবার মাঝেই এই বৈশিষ্ট্যটি সহজলক্ষ্য। যাই হোক, বেলুচিস্তানের ভৌগোলিক ও আবহাওয়াগত বৈশিষ্ট্য সম্পর্কে জানার পর বালুচদের স্বভাব প্রকৃতি সম্বন্ধেও কিছুটা ধারণা পাওয়া গেল। আশা করি আপনাদের ভালোই লেগেছে। হাতে আজ আর তেমন সময় নেই কথা বলার মতো। পরবর্তী আসরে ইনশাআল্লাহ আরও কিছু কথা বলার চেষ্টা করব, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না আশা করি। না, কেবল এক একই অনুষ্ঠান শুনলে হবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনুষ্ঠান শোনার চেষ্টা করবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না।
তো এতক্ষণ এই অনুষ্ঠানে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতাবন্ধুরা, 21 আগস্ট শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। বিএনপি জামাতের সহযোগিতায় 21 আগস্ট গ্রেনেড হামলা, বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক ইত্তেফাক। সাংবাদিকদের হয়রানি বন্ধে তালেবান যুক্তরাষ্ট্র আলোচনা, দৈনিক প্রথম আলো। তালেবানরা নারী ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা পাকিস্তানি সেনাপ্রধানের, দৈনিক মানবজমিন। কারাগারে পাঠানো হলো পরিমণিকে, দৈনিক যুগান্তর। বিল্ডিং কোড না মানলে ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না, বলেছেন মেয়র আতিক, দৈনিক কালের কণ্ঠ। এবং তালেবানের সঙ্গে তুমুল লড়াই, 3 জেলা পুনরুদ্ধারের দাবি বিরোধী জোটের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। তালেবানি কব্জা থেকে মুক্ত ভারতীয়রা দ্রুত ফেরানো হবে দেশে, বলছে বায়ুসেনা, দৈনিক আনন্দবাজার। পদত্যাগ করলেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং খেলা হবে দিবসের পর ত্রিপুরায় রাখি বন্ধনের আয়োজন টিএমসির, মানুষ বন্ধনে আবদ্ধ হবে না, কটাক্ষ বিজেপির, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছে। সাংবাদিকদের হয়রানি বন্ধে তালেবান যুক্তরাষ্ট্র আলোচনা, দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর থেকেই দেশটিতে সাংবাদিকদের হয়রানির নানা খবর সামনে আসছে। এই হয়রানি বন্ধে তালেবানের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস খবর বার্তা সংস্থা ANI এর। গতকাল সংবাদ সম্মেলনে নেড প্রাইসের কাছে আফগানিস্তানে গণমাধ্যমের হয়রানি নিয়ে জানতে চান সাংবাদিকরা। এ সময় তিনি বলেন, আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে তাদের সঙ্গে সব পর্যায়ে সংলাপ চালিয়ে যাচ্ছে।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অবস্থায় আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বনানীর কোনো ভবনে বিল্ডিং কোড মানা হয়নি। তিনি বলেন, বিল্ডিং কোড মানা ছাড়া কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। আজ শনিবার দুপুর একটার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। আতিকুল ইসলাম বলেন, আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন তাকে আমি নির্দেশ দিয়েছি, এসব বিল্ডিংয়ে থেকে যারা ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য আবেদন করবে প্রতিটি বিল্ডিংয়ের মালিককে বিল্ডিং আইন মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে।
দৈনিক যুগান্তরে বলা হয়েছে, মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরিমেনকে আবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার সকালে তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পরিমেনকে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ফের রিমান্ড না চেয়ে পরিমেনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বেলা আড়াইটার সময় শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে পরিমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেননি। তারা পরিমনিকে যেন আদালতে তোলা হয় এবং তার উপস্থিতিতে যাতে শুনানি করা হয় সেই আবেদন করবেন বলে জানিয়েছেন।
দৈনিক ইত্তেফাকের এক খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৎকালীন বিএনপি জামাত সরকারের সহযোগিতা ছাড়া 2004 সালের 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলা সম্ভব নয়। তিনি এই ঘটনায় তৎকালীন সরকার ও প্রশাসনকে দায়ী করেন। শনিবার সকালে 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার 17তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি সরকার আলামত নষ্ট করে ফেলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভুয়া তদন্ত প্রতিবেদন দেয় এবং জজ মিয়া নাটক সাজায় তারা। আহতরা হাসপাতালে গিয়ে পর্যন্ত চিকিৎসা পায়নি, তাদেরকে তখন সংসদেও কথা বলতে দেয়নি বিএনপি জামাত। উল্টো এই ঘটনার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করা হয়।
তালেবানরা নারী ও মানবাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা পাকিস্তানি সেনাপ্রধানের। দৈনিক মানব জমিনের পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া আশা প্রকাশ করেছেন, নারী এবং মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে রক্ষা করবে তালেবান। তারা এ বিষয়ে বিশ্বের কাছে প্রতিশ্রুতি দিয়েছে, এছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে তাদের দেশকে ব্যবহার করতে দেবে না। কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে ফ্ল্যাগ প্রেজেন্টেশন প্যারেডে প্রধান অতিথির ভাষণে তিনি এমন আশা প্রকাশ করেন। শুক্রবার আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। জেনারেল বাজওয়া বলেন, আফগানিস্তানে ও আঞ্চলিক শান্তি চাই পাকিস্তান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দশকের পর দশক ধরে যে সংঘাত বা বিরোধ রয়েছে, আফগানিস্তানের নেতৃত্বে তা সমাধানের জন্য আন্তরিক সমর্থন দিয়ে যাবে পাকিস্তান।
দৈনিক আনন্দবাজার এক খবরে লিখেছে, অবশেষে মুক্তি। কাবুল বিমানবন্দরে বহু ভারতীয় সহ 150 জনকে মুক্তি দিল তালিবান। যদিও শুরু থেকেই অপহরণের খবর অস্বীকার করে এসেছে তালিবান। সূত্রের খবর, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার সময় তাদের অপহরণ করে তালিবান। বেশ কয়েক ঘণ্টা বাদে অপহৃতদের মুক্তি দেয় তারা। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, দ্রুত তাদের কাবুল থেকে এয়ারলিফট করা হবে। কাবুলের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, 150 জনকে অপহরণ করে একটি ট্রাকে নিকটবর্তী থানায় নিয়ে যায় তালিবান। এদের মধ্যে ছিলেন বহু ভারতীয়। সেখানে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। বেশ কয়েক ঘণ্টা পর তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে সবাই নিরাপদে রয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি।
খেলা হবে দিবসের পর ত্রিপুরায় রাখি বন্ধনের আয়োজন টিএমসির। মানুষ বন্ধনে আবদ্ধ হবে না, কটাক্ষ বিজেপির। দৈনিক আজকাল পত্রিকার খবরে বলা হয়েছে, খেলা হবে দিবসের পর ত্রিপুরায় রাখি বন্ধনের আয়োজন টিএমসির। ত্রিপুরায় 8 জেলা ও 7 বিধানসভা এলাকায় পালন করা হবে এই রাখি বন্ধন উৎসব। ত্রিপুরায় বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল ছাত্র যুবদের উদ্যোগে ত্রিপুরায় সর্বত্র আগামীকাল রাখি বন্ধন পালন করা হবে। পথ চলতি মানুষকে রাখি পরানো হবে। ত্রিপুরার সর্বত্র রাখি বিলি করবেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেস নেতা আশিস লাল সিংহের কথায়, রাখি বন্ধন একটা বড় উৎসব, রাখি বন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাই। ত্রিপুরায় দলকে লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, দল ত্যাগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। শনিবার টুইটারে নিজের ইস্তফার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ত্রিপুরার রাজনৈতিক মহলে জল্পনা, সুস্মিতা দেবের হাত ধরে তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। পেশায় আইনজীবী পীযূষবাবু দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত। সুদীপ রায় বর্মণ কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই সে রাজ্যে কংগ্রেসের শক্তি ক্ষয় হতে শুরু করে। মাঝখানে প্রদোত মানিক্য দেব বর্মার হাত ধরে কংগ্রেস শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু তার দলত্যাগের পর আবার তথৈবচ অবস্থা হাত শিবিরের।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে কারবালা ৫ অভিযানের পর ইরাক ইরান যুদ্ধের ভারসাম্য বাগদাদের অনুকূলে নিয়ে যাওয়ার জন্য সাদ্দাম সরকারের আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্ররা যে প্রচেষ্টা চালিয়েছিল তা নিয়ে কথা বলেছি। আজকের আসরে আমরা ইরাকের পক্ষে তৎকালীন দুই পরাশক্তির শক্তিশালী অবস্থান গ্রহণের প্রেক্ষাপটে ইরানের রণকৌশল পরিবর্তন আনা প্রসঙ্গে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮৬ সাল নাগাদ বেশ কয়েকটি অভিযানে জয়ী হয়ে ইরান রাজনৈতিক ও সামরিকভাবে যুদ্ধের ভারসাম্যকে নিজের অনুকূলে নিয়ে আসতে সক্ষম হয়। এতে উদ্বিগ্ন হয়ে পড়ে ইরাকের আঞ্চলিক ও আন্তর্জাতিক পৃষ্ঠপোষকরা। এ অবস্থায় নিজের সমর্থকদের তুষ্ট করতে ইরাক সরকার ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে তেহরানকে কাবু করার ফন্দি করে। সাদ্দাম সরকার মার্কিন, রুশ ও ইউরোপীয় অস্ত্র দিয়ে পারস্য উপসাগরে ইরানের তেল ট্যাঙ্কারগুলোর পাশাপাশি বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালায়। একাজে ইরাকের উদ্দেশ্য ছিল বিশ্বশক্তিগুলোকে পারস্য উপসাগরে টেনে এনে নিজের উপর থেকে চাপ প্রশমন করা।
পারস্য উপসাগরে মার্কিন ও রুশ নৌজাহাজের উপস্থিতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের অবস্থানকে শক্তিশালী করে। এ সম্পর্কে জাপানের কিজাই পত্রিকা এক বিশ্লেষণে জানায়, বিগত মাসগুলোতে ইরান শক্তিশালী অবস্থানে থেকে ইরাকের বিরুদ্ধে লড়াই করেছে। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মতো দুই পরাশক্তি এ যুদ্ধের ব্যাপারে নিজেদেরকে নিরপেক্ষ ঘোষণা করলেও পরিস্থিতি দেখে মনে হচ্ছে এসব বিশ্বশক্তি ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ইরানের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। এ ব্যাপারে জাপানি পত্রিকাটি সোভিয়েত ইউনিয়নের তৎকালীন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কাউন্সিলের একজন প্রভাবশালী সদস্যের নেতৃত্বে দেশটির একটি শক্তিশালী প্রতিনিধি দলের বাগদাদ সফরের কথা উল্লেখ করে। ওই সফরে ইরাকের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ১৫ বছর ব্যাপী সহযোগিতা চুক্তি নবায়ন হয়।
পাশাপাশি পত্রিকাটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের বিশেষ প্রতিনিধি রিচার্ড মরফির বাগদাদ সফরের কথাও উল্লেখ করে। এ অবস্থায় যুদ্ধের ময়দানের বিজয়কে ব্যবহার করে ইরানের পক্ষে তার রাজনৈতিক দাবি আদায় করা কষ্টকর হয়ে দাঁড়ায়। ইরানের শক্তিশালী অবস্থানের কারণে যেখানে ইরানের দাবি মেনে নেওয়ার কথা ছিল, সেখানে উল্টো বিশ্ব শক্তিগুলো ইরানের জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করতে থাকে। ইরানকে নানা রকম সীমাবদ্ধতা ও বিপদের সম্মুখীন করা হয়। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের একটি সম্পাদকীয় কলামে মন্তব্য করা হয়, ইরান যুদ্ধের ময়দানে যত বেশি সাফল্য লাভ করছে, আন্তর্জাতিক সমাজ দেশটিকে তত বেশি কোণঠাসা করে ফেলছে। এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের ঘোরতর শত্রু হওয়া সত্ত্বেও ইরাককে সাহায্য করার ক্ষেত্রে দেশগুলো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে।
কাজেই দেখা যাচ্ছে যুদ্ধের ময়দানে ইরানের অবস্থান শক্তিশালী হওয়ায় তেহরানের উপর উল্টো চাপ বেড়ে গেছে। লন্ডন থেকে প্রকাশিত টাইমস ম্যাগাজিন এ সময় এক বিশ্লেষণে জানায়, ইরান যথার্থভাবে মনে করছে তৈল সমৃদ্ধ পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন এ অঞ্চলে সেনা সমাবেশ ঘটাচ্ছে। ইরাক ইরান যুদ্ধ বন্ধ করার যে কথা তারা বলছে তা এখানে অজুহাত মাত্র। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও মস্কো উভয়ে ইরাক ও আরব বিশ্বের অনুকূলে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। প্রকৃতপক্ষে ইরান ওই যুদ্ধে শুধু ইরাকের বিরুদ্ধে লড়াই করেনি, বরং তাকে প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তিকেও মোকাবেলা করতে হয়েছে।
কারবালা পাঁচ অভিযানে ইরান নিজের সমর শক্তি প্রদর্শনের পর ইরাকের সাদ্দাম সরকার তার রণকৌশলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। যুদ্ধক্ষেত্র হতে 20-30 ব্রিগেড ইরাকি সেনা প্রত্যাহার করে তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়। ইরাকের কুখ্যাত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের তত্ত্বাবধানে এসব ব্রিগেড ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধের কৌশল রপ্ত করে। এদিকে ইরানকেও পরিস্থিতি বুঝে সমর কৌশলে পরিবর্তন আনতে হয়। কারবালা পাঁচ ও কারবালা আট অভিযান পর্যালোচনা করে ইরানি সেনা কমান্ডাররা এই সিদ্ধান্তে পৌঁছেন যে দক্ষিণ ফ্রন্টে আর কোনো অভিযান চালিয়ে তেমন সাফল্য পাওয়া যাবে না।
ইরানের সেনা কমান্ডারদের পরামর্শে দক্ষিণাঞ্চল থেকে যুদ্ধকে মধ্যাঞ্চল অর্থাৎ ইরানের পশ্চিম সীমান্তে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। 1987 সালের এপ্রিল মাসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC পশ্চিম ফ্রন্টে কারবালা 10 ও কারবালা 14 নামের অভিযান চালায়। অভিযানে সম্মুখ যুদ্ধ যেমন চলে, তেমনি ইরাকের আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালানো হয়। ইরাকের সরকার বিরোধী বিদ্রোহী কুর্দি যোদ্ধাদের সহযোগিতায় দেশটির অভ্যন্তরে গেরিলা অভিযান চালায় ইরান। ইরাকের সুলাইমানি শহরের উত্তরে ইয়াগ সামার নামক এলাকায় ফাতহ পাঞ্জ নামের গেরিলা অভিযান চালানো হয়। এটি ছিল কারবালা 10 নামক বৃহৎ অভিযানের একটি অংশ। ওই গেরিলা বাহিনীর লক্ষ্য ছিল ইরাকের দুটি সেনা ঘাঁটি ধ্বংস করা এবং দেশটির একটি বিশাল অংশকে ইরাকের কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা।
তো শ্রোতা বন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরে এসেছে। এই অভিযান সম্পর্কে বিস্তারিত আলোচনা আগামী আসরে করার ইচ্ছা রইল, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন, পরিবেশনায় ছিলেন গাজী আব্দুর রশিদ এবং আখতার জাহান। শ্রোতাবন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা সর্বশেষ আরও একটি খবর সহ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুব শপথ নিয়েছেন। গত এক সপ্তাহের রাজনৈতিক ডামাডোলের মধ্যে তিনি আজ দেশের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন। ইসমাইল সাবরি হচ্ছেন মালয়েশিয়া দীর্ঘদিনের শাসক দল ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশনের ঝানু রাজনীতিবিদ। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন প্রধানমন্ত্রী শান্তিপূর্ণভাবে তার ক্ষমতার মেয়াদ শেষ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। দেশটির সংসদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ থাকায় সম্ভবত মহিউদ্দিন ইয়াসিনের চেয়ে তিনি কিছুটা শক্তিশালী অবস্থান থেকে শাসন কার্য পরিচালনা করতে পারবেন বলে অনেকে মনে করছেন। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে 61 বছর বয়সী ইসমাইল সাবরির নাম ঘোষণা করা হয়। গত 4 বছরের কম সময়ের মধ্যে তিনি হলেন দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী। মহিউদ্দিন ইয়াসিন সরকারের আমলে ইসমাইল সাবরি প্রথমে প্রতিরক্ষা মন্ত্রী এবং শেষ দিকে উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবারে আমাদের অনুষ্ঠান দুঃখিত, এবার বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। তেল পাঠানোর জন্য ইরানকে ধন্যবাদ জানালেন লেবাননের প্রখ্যাত সুন্নি আলেম, ট্যাঙ্কারে সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি। আটক অর্থ ফেরত দিতে আমেরিকার প্রতি তালেবানের আহ্বান, আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি না করতে পুতিনের পরামর্শ। 21 আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ, ISI-কে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চ, এবং আলিগড়ের নাম পরিবর্তনের পর এবার মির্জাপুর জেলার নাম পাল্টানোর দাবি তুলেছে ভারতের শাসক দল। এবারে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান, 19395 ইসলামিক রিপাবলিক অব ইরান। এবং বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে এবং ভারত সময় রাত ৯টা ৫৩ মিনিটে আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.